বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فِي فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحس
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও অভিবাদন জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ কারণে যে তিনি আমাদেরকে পবিত্র কোরআনের উপর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। পাশাপাশি সালাম ও শুভাশিস নিবেদন করছি বিশ্বনবী ও তাঁর পবিত্র বংশধরদের প্রতি, যারা মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য আজীবন সচেষ্ট ছিলেন। আজকের আসরে আমরা সূরা বাকারার 17-19 নম্বর আয়াতের উপর আলোচনা করব। প্রথমে দেখা যাক এই সূরার 17 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون।
মুনাফিকদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সব কিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। তারা কিছুই দেখতে পায় না।
এর আগের আয়াতগুলোয় মুনাফিকদের কথা ও আচরণের কিছু দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছিল। এ আয়াতে তাদেরকে অন্ধকার প্রান্তে অগ্নি প্রজ্বলনকারী ব্যক্তির সাথে তুলনা করে বলা হয়েছে, মুনাফিকদের ইমানের আলো আগুনের আলোর মতো দুর্বল, অস্থায়ী এবং এতে রয়েছে ধোঁয়া, ছাই ও অন্তর্জ্বালা। মুনাফিকরা ইমানের আলোর বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু তাদের ভেতরে রয়েছে কুফরি বা ক্ষুদাদ্রোহিতার আগুন। এই দুর্বল আলো মানব প্রকৃতিতে দেয়া আল্লাহর সেই পবিত্র নূরেরই অংশ, কিন্তু হিংসা, বিদ্বেষ ও একগুয়েমির কারণে ওই নূর ক্রমে নিষ্প্রভ হয়ে আসে। এভাবে ধীরে ধীরে একসময় অজ্ঞতা ও অন্ধকারের পর্দায় তা আচ্ছাদিত হয়ে যায় এবং মুনাফিকদের সমস্ত অস্তিত্ব ছেয়ে পড়ে কুফরি বা ক্ষুদাদ্রোহিতার নিকোষ কালো অন্ধকারে। মুনাফিকরা কপটতার পথ বেছে নিয়ে মনে করে নরকবাসী কাফেরদের খুশি রাখতে পারবে এবং একই সাথে বেহেশতবাসী মুমিনদেরও সন্তুষ্ট করতে পারবে। তারা মনে করে কাফেরদের দুনিয়া থেকেও লাভবান হতে পারবে এবং মুমিনদের পরকাল থেকেও বঞ্চিত হবে না। তাই কোরআন মুনাফিকদেরকে এমন ব্যক্তির সাথে তুলনা করেছে যে আগুন জ্বালিয়ে আগুন ও আলো অর্থাৎ সত্য ও মিথ্যার সমন্বয় ঘটায়, যাতে এ দুটো থেকেই লাভবান হতে পারে। কিন্তু জীবন্ত হল অন্ধকার প্রান্তরের মতো, এ দুর্গম প্রান্তর অতিক্রম করে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছার জন্য উজ্জ্বল ও স্থায়ী আলোর প্রয়োজন, কারণ ঝড় ঝঞ্ঝা যে কোনো দুর্বল আলোর শিখা নিভিয়ে দেয় এবং মানুষকে নিমজ্জিত করে গভীর অন্ধকারে।
এই আয়াতে আমাদের জন্য কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথমত, মুনাফিকের ইমানের আলো আগুনের আলোর মতো অস্থায়ী এবং দুর্বল। দ্বিতীয়ত, মুনাফিকের অস্তিত্ব হল অশান্তি ও আগুনের উৎস। তৃতীয়ত, মুনাফিকরা সত্যিকার আলো বা হকে পৌঁছার জন্যে আগুন ব্যবহার করে, কিন্তু এর ফলে জ্বালা, পোড়া, ছাই আর ধোঁয়া ছাড়া অন্য কিছুই পায় না। চতুর্থত, শেষ পর্যন্ত আল্লাপাক মুনাফিককে পর্যুদস্ত করেন এবং তাদের বাহ্যিক জ্যোতিও ছিনিয়ে নেন। পঞ্চমত, মুনাফিকদের ভবিষ্যৎ অন্ধকার এবং তাদের মুক্তির কোনো আশা নেই। ষষ্ঠত, আল্লাহর সামনে তাদের কপটতা ও দ্বিমুখী আচরণ তাদের বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ নয়, বরং তাদের এই আচরণ তাদের জন্য বয়ে আনে অন্ধকার ও ধ্বংস। এরপর এই সুরার ১৮তম আয়াতে বলা হয়েছে, তারা মুখ, বধির ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না।
অন্যান্য মানুষের মতো মুনাফিকদেরও চোখ, কান ও মুখ আছে, কিন্তু তাদের চোখ যেহেতু সত্য দেখতে ও উপলব্ধি করতে পারে না, তাদের কান যেহেতু সত্য কথা শুনতে চায় না এবং তাদের জিভ যেহেতু সত্য কথা বলা থেকে বিরত থাকে, তাই কোরআন তাদেরকে এমন ব্যক্তিদের সাথে তুলনা করেছে যারা কথা বলতে পারে না, চোখে দেখে না এবং কানে শোনে না। বিদ্বেষ ও অন্ধ অনুসরণের পরিণতি হল সত্য উপলব্ধির ক্ষমতা হাতছাড়া করা। মুনাফিকের অভ্যন্তরীণ কুফরি ও অবিশ্বাস তার চোখ, কান ও বাক শক্তিকে এমনভাবে ঢেকে দেয় এবং সত্যকে আচ্ছাদিত করে যে সে কাফেরের মতোই সত্যকে উল্টো দেখতে পায়, সত্যকে মিথ্যা থেকে পৃথক করার শক্তি হারিয়ে ফেলে। এর আগের আয়াতে বলা হয়েছে, ইমানের আলো সরে যাওয়ার পর অবিশ্বাসের অন্ধকার মুনাফিকদের সমস্ত অস্তিত্ব এমনভাবে ঢেকে ফেলে যে তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। আর এ আয়াতে বলা হচ্ছে যে তারা শুধু দৃষ্টিশক্তিই নয়, একই সাথে শ্রবণ ও সত্য কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। অন্ধকারের মধ্যে তাদের পথ চলার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু নয় এবং এ থেকে ফিরে আসার কোনো পথ নেই।
এবারে ১৯ নম্বর আয়াতের দিকে নজর দিচ্ছি। এ আয়াতে বলা হয়েছে,
من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين।
আর তাদের উদাহরণ সেই সব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে রয়েছে আধার, গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে তারা গর্জনের সময় কানে আঙুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফিরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত।
সুরা বাকারার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক মুনাফিকদেরকে এমন দিকভ্রান্তদের সাথে তুলনা করেছেন যারা তাদের পথের আলো হারিয়ে ফেলেছে এবং নিকোষ কালো অন্ধকারের মধ্যে উদ্ভ্রান্তের মতো পথ হাতড়াচ্ছে, কিন্তু তাদের সঠিক পথ পাওয়ার কোনো আশা নেই সত্যের দিকে ফিরে আসার। কিন্তু এই 19 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুনাফিকরা কাদার মধ্যে আটকে আছে আর মুষলধারে বৃষ্টি, অন্ধকার, রক্তহিম করা বজ্রপাতের শব্দ, চোখ ধাঁধানো বিদ্যুৎ চমকানি এবং ভয়ঙ্কর মৃত্যুভয় তাদেরকে ঘিরে রেখেছে, কিন্তু বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার কোনো আশ্রয়স্থল তাদের নেই এবং অন্ধকার বজ্রপাতের শব্দ থেকেও তাদের নিস্তার নেই।
সূরা বাকারার 19 নম্বর আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথমত, মুনাফিকরা সমস্যায় জর্জরিত এবং সন্ত্রস্ত, এ দুনিয়াতে ভয় ও শঙ্কায় সবসময় তারা আক্রান্ত। দ্বিতীয়ত, মৃত্যু ভয়ে মুনাফিকরা সবসময় শঙ্কিত, এই ভয় ও আশঙ্কার কারণে তাদের আত্মায় শান্তি নেই। তৃতীয়ত, আল্লাপাক মুনাফিকদেরকে ঘিরে রেখেছেন এবং তাদের ষড়যন্ত্র ফাঁস করে দেন। শ্রোতাবন্ধুরা, আজকের আসর এখানেই গুটিয়ে নিতে হচ্ছে। আশা করি আগামী আসরে আবারও আমাদের সঙ্গে থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। তো শ্রোতাবন্ধুরা, পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলোর এখানেই সমাপ্তি টানছি আজকের মতো। কথা হবে আবারও আগামী আসরে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসরের শুরুতেই পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। পবিত্র রমজানকে কেন্দ্র করেই স্বাস্থ্য কথার এ আসর সাজানো হয়েছে। মারাত্মক অসুখ বিসুখ না থাকলে সবার পক্ষেই রোজা রাখা সম্ভব, গত আসরে এড়িয়ে কথা হয়েছে। আজকের আসরেও এ বিষয়ে আলোচনা হবে। আর আলোচনা করবেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারি। স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক পাটোয়ারি, গত আসর শেষ করেছিলেন এ বলে যে মারাত্মকভাবে অসুস্থ না হলে সবার পক্ষেই রোজা রাখা সম্ভব, এ কথাটি কি আমাদের জন্য একটু ব্যাখ্যা করবেন?
এই কথাটিকে একটু ব্যাখ্যা অবশ্যই করা যেতে পারে। যেমন ধরেন, একজন ডায়াবেটিসের একজন পেশেন্ট, সে রোজা রাখতে চায়, তাহলে কি করতে হবে? তাকে আগে থেকে, রোজার আগে থেকে তাকে প্রিপারেশন নিতে হবে। যেমন এখানে আমাদের খাবারের পরিমাণ যেহেতু কমে যায়, যে রোগী আগে তিন বেলা ইনসুলিন নিতেন, এই সময় হয়তো সে দুই বেলা ইনসুলিন নেবেন, এবং লং অ্যাক্টিং যে প্রিপারেশন গুলো, যেগুলোকে আমরা বেজাল ইনসুলিন বলি, সেগুলো হয়তো সে সন্ধ্যার সময়, দ্যাট ইজ ইফতারের সাথে সাথে সেগুলো নিয়ে নেবেন। আর যেগুলো শর্ট অ্যাক্টিং যে ইনসুলিনটা, সেটা হয়তো সাথে সে ইফতারের সাথে সাথে নেবেন এবং সেহরির সময়ও নেবেন। যদি দেখা যাচ্ছে যে সুগারের পরিমাণটা খুব বেশি কমে গেছে এবং শারীরিক কোনো সিমটম যদি দেখা দেয় হাইপোগ্লাইসিমিয়ার, তখন হয়তো রোজা ভাঙ্গার ইন্ডিকেশন আছে। এভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাছাড়া আমরা যে মেটফর্মিন যে ট্যাবলেটটা আমরা রোজাতে নিয়ে থাকি তিন বেলা, সেটা হয়তো তখন দুই বেলা আমরা নিতে পারি। এছাড়া যে সমস্ত গ্লিকলা যায় যে প্রিপারেশন লং অ্যাক্টিং প্রিপারেশন গুলো আছে সেগুলোকে আমরা কমিয়ে সন্ধ্যা রাতে সেটা আমরা নিতে পারি। এভাবে ঔষধের ডোজটাকে বা ঔষধের মাত্রা এবং পরিমাণটাকে আমরা যদি নিয়ন্ত্রণে এনে আমরা যদি ব্যবহার করি তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখাটা কষ্টসাধ্য হওয়ার কথা নয়। কিন্তু খুব বেশি রকমের যদি হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায় অথবা খুব বেশি হাইপারগ্লাইসেমিয়া যদি হয়ে যায় এবং সেখানে যদি কোনো ঝুঁকি থাকে তখন রোজা ভাঙার নিয়ম আছে, সেটা মানতে হবে।
ডাক্তার ইসমাইল পাটোয়ারি, আপনি ডায়াবেটিস বা বহুমূত্র রোগের রোজা রাখার বিষয়ে বললেন। ধরুন যাদের উচ্চ বা নিম্ন রক্তচাপ অর্থাৎ হাইপার বা হাইপোটেনশন আছে, তাদের মধ্যে কেউ রোজা রাখতে আগ্রহী হলে তখন কি করতে হবে?
হাইপারটেনশনের রোগীদেরকে আমরা বেশি পাই। হাইপারটেনশন হয়তো অন্য অন্য কারণে হতে পারে, যেমন হাইপারটেনশনের কোন প্রসঙ্গে যদি আমরা আসি, হাইপারটেনশনের রোগীরাও এখানে রোজা রাখতে পারবেন। হয়তো ওষুধের ডোজটাকে ওষুধের মাত্রাটাকে সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ হচ্ছে যে হাইপারটেনশন অনেক সময় অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে, যেমন কেউ যদি একটু উত্তেজিত হয়, মানসিক যদি টেনশন থাকে তাহলে প্রেশারটা বেড়ে যায়। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রোজা রাখবে, খুব ঠান্ডা মাথায় রোজা রাখবে, আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন তাহলে স্ট্রেস হরমোন গুলো কম থাকবে, তাতে করে আপনার অসুবিধাটা কম হবে। এছাড়া ঔষধের যে মাত্রাটা সেটা সন্ধ্যা রাতে ভোর রাতে সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং প্রেশারটা আপনি তখন চেক করে নেবেন। এতে করে হাইপারটেনশনের পেশেন্টদের রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। তবে খাবারের ব্যাপারে খেয়াল করতে হবে যে লবণ, এক্সেস লবণ যাতে খাবার না হয়, চর্বি জাতীয় খাবার গুলো যাতে ইনটেক যদি কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর হাইপারটেনশনের যে ব্যাপারটা আছে, যদি একটা রোগীর কোনো সময় ডায়রিয়া যদি বেশি হয়, ভমিটিং হয়ে যায় অথবা যদি কোনো শকে যদি থাকে তখন হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, এবং সেটা যদি ঝুঁকিপূর্ণ হয় তখন তাকে হয়তো ফ্লুইড নিতে নেওয়া লাগতে পারে। রোজাতে সাধারণত আমরা বলি যে গ্লুকোজ কোনো ইনফিউশন করা যাবে না, কিন্তু নর্মাল স্যালাইন বা অন্যান্য জিনিসগুলো সেগুলো যদি আপনার হাইপারটেনশনের জন্য যদি হয় সেখানে নিতে পারবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসর শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। অধ্যাপক পাটোয়ারি, বাংলাদেশে হাইপার অ্যাসিডিটির অনেক রোগী আছেন, এদের অনেকেই রোজা রাখতে একান্তভাবে আগ্রহী। এখন প্রশ্ন হল, এসব রোগীর পক্ষে কি রোজা রাখা সম্ভব বা রোজা রাখতে হলে তাদের কি করতে হবে?
হ্যাঁ, যেটা আপনি বললেন যে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ, এখানে জিউটার আলসার ডিজিজ হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, তাদের অ্যাসিডিটির একটা প্রবলেম থাকতে পারে, এরাও যদি সতর্ক থাকে এবং ঠিক মতো পরিমিত ভাবে যদি খাবার অবলম্বন করে তাহলে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। এই জন্য বলি, কারণ এটা অনেক সময় আমাদের অনেকগুলো এক্সপেরিমেন্টে দেখা গেছে যে আপনার যদি একটা কন্ডিশনিং রিফ্লেক্স আছে, আপনি যদি গ্রাম অ্যান্ড কুল থাকেন তাহলে কিন্তু এই অ্যাসিড সিক্রেশনটা বিশেষভাবে যে ব্রেইন থেকে যে স্টিমুলাস গুলো ভেগাস নার্ভ দিয়ে স্টমাকে যেগুলো আসে সেগুলো তখন কম হবে। কারণ আপনি কুল অ্যান্ড কাম, আপনি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখতেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন প্রচুর মেডিসিন, আমরা যেটাকে বলি প্রোটন পাম্প ইনহিবিটর, লং অ্যাক্টিং প্রোটন পাম্প ইনহিবিটর এখন আছে, সেগুলোকে যদি আমরা সেবন করি বিশেষভাবে সন্ধ্যা রাতে ভোর রাতে, সেটা অনেক সময় কভার করে নিয়ে যায়, যাতে করে অ্যাসিডিটি কম হয়।
আচ্ছা ডাক্তার ইসমাইল পাটোয়ারি, এছাড়া আর্থরাইটিস বা অন্য কোনো ব্যথা বেদনা যাদের আছে তারা চাইলে কি রোজা রাখতে পারবে?
সেগুলো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তবে যে কোনো অ্যাকিউট কন্ডিশন যদি হয়, যদি মনে করে যে তার চলাফেরা এবং ওষুধ সেবনে না করার জন্য খুব বেড়ে গেছে, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে সে তখন সেটা রোজা ভাঙতে পারে। কিন্তু এমনি সিম্পলি ব্যথার জন্য এবং সিম্পলি আর্থ্রাইটিসের জন্য রোজা ভাঙার কোনো কারণ নাই, কারণ এমনি ব্যথার ওষুধ খাবার ওষুধ ছাড়াও সাপোজিটরি ফর্মে ইনজেক্টেবল ফর্মও কিন্তু অনেক অ্যানালজেসিক আছে, বেশি অসুবিধা হলে তখন সে সাপোজিটরি নিতে পারে, প্যারেন্টাল ইনজেকশন নিতে পারে, তাতে রোজা কোনো ক্ষতি হওয়ার কথা নয়।
ডায়াবেটিস এবং আর্থরাইটিসের রোগী রোজা রাখতে পারবেন কিনা সে প্রসঙ্গে এতক্ষণ আলোচনা করছিলেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারি। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকেও বুঝতে পারছি মারাত্মক অসুখ বিসুখ না থাকলে সবার পক্ষে রোজা সহজে রাখা সম্ভব। তো শ্রোতা ভাই বোনেরা, এবার বিদায় নেয়ার পালা। রোজার সংযমের শিক্ষা আত্মিক ক্ষমতাই কেবল বাড়ায় না, বরং সুস্থ থাকতেও সহায়তা করে। রোজার শিক্ষাকে গ্রহণ করে সবাই সংযমী হয়ে ওঠার চেষ্টা করব, এখন থেকেই তার প্রস্তুতি নিতে থাকব। আসরের শেষ প্রান্তে এসে সবার প্রতি এ আহ্বান জানাব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অমর কিংবদন্তি অমর খৈয়া,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ অমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি অমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা অমর খৈয়ামের যুগের মক্তবখানা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা বিরল প্রতিভার অধিকারী অমর খৈয়ামের শৈশব ও তার শিক্ষা জীবন সম্পর্কে কথা বলব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওমর খৈয়াম মাত্র 2 বছরে মক্তবের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন। এত দ্রুত গতিতে তার শেখার এই প্রবণতা ছিল খুবই বিস্ময়কর। মৌলবী কাজী মোহাম্মদ, বিরল ব্যক্তিত্ব ওমর খৈয়ামের প্রতিভায় বিস্মিত হয়ে, খৈয়ামের পিতাকে পরামর্শ দেন যেন ছেলেকে খাজা আবুল হাসান আনবারির মক্তবখানায় পাঠানো হয়। খাজা আবুল হাসান আনবারি তখন একজন বিখ্যাত পণ্ডিত ও গণিতবিদ হিসেবে পরিচিত ছিলেন এবং জ্যামিতি ও জ্যোতির্বিদ্যা তাঁর মক্তবখানায় প্রচলিত পদ্ধতিতে পড়ানো হতো। ওমর খৈয়াম তাঁর নতুন শিক্ষক হাসান আনবারির মক্তবখানায় যাওয়া শুরু করেন। ওমর খৈয়ামের প্রতিভা, দক্ষতা, উদার চিন্তা এবং বিচার বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা সকলের কাছে সুপরিচিত ছিল। তাই তাঁর আগমনের সাথে সাথে তিনি খাজা আবুল হাসান আনবারির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। নতুন শিক্ষক ওমর খৈয়ামকে জ্যামিতি ও গণিতের মূল বিষয়গুলো শিখিয়েছিলেন। ওমর খৈয়াম খাজা আবুল হাসান আনবারির কাছে যাওয়ার পর তার কাছ থেকে যতটা সম্ভব বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন।
Thank you.
একদিন খাজা আনবারি তার ছাত্র ওমর খৈয়ামের পিতা ইব্রাহিমকে ডেকে বললেন, আমি আপনার ছেলের চেহারায় অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি বুদ্ধিমত্তা ও বিরল প্রতিভা দেখতে পাচ্ছি। আমি মনে করি ওমর খৈয়ামকে শুধু আমার এই মক্তবখানায় পাঠানোই যথেষ্ট নয়, বরং আরও উচ্চতর বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান, ইরফান, নীতিশাস্ত্র এবং সম্পূর্ণ কোরআনিক জ্ঞানে পরিপূর্ণতা অর্জনের জন্য ইমাম মুয়াফাক নিশাপুরীর মক্তবখানায় পাঠানো উচিত, যাতে তার শিক্ষাকে ওমর খৈয়াম কাজে লাগাতে পারে। এখানকার শিক্ষা শেষ করার পর ওমর খৈয়াম দর্শন অধ্যয়নের জন্য শেখ মোহাম্মদ মানসুরের কাছে যেতে পারে। ওমর খৈয়ামের শিক্ষক খাজা আবুল হাসান আনবারির এইসব পরামর্শ খৈয়ামের পিতা ইব্রাহিম সাদরে গ্রহণ করেন। তিনি পুত্রের সুশিক্ষার জন্য কঠোর পরিশ্রম করেন এবং পরামর্শ মতো খৈয়ামকে ওইসব শিক্ষকের কাছে পাঠান।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
এভাবে ওমর খৈয়াম বুদ্ধিবৃত্তিক জ্ঞান, ইরফান বা আধ্যাত্মিকতা, নীতিশাস্ত্র এবং কোরআনিক বিজ্ঞান শেখার জন্য সেই সময়ের অন্যতম সেরা শিক্ষক ইমাম মুয়াফাক নিশাপুরীর কাছে যান, যা ছিল খৈয়ামের জীবনের একটি টার্নিং পয়েন্ট। তিনি এই মক্তবখানায় নজিরবিহীন প্রতিভার প্রমাণ দেন এবং অভাবনীয় উন্নতি করেন। সে সময় ইমাম মুয়াফাক নিশাপুরী নিশাপুর শহরের অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি খাজা নিজামুল মুলক, হাসান সাবা এবং হাকিম ওমর খৈয়ামের মতো বিখ্যাত ব্যক্তিদের শিক্ষক ছিলেন, যারা কিনা পরবর্তীকালে ইরানের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। যা হোক, শিশু কিশোর অবস্থা পেরিয়ে ওমর খৈয়াম এখন খুবই ভদ্র, চিন্তাশীল এবং শান্ত প্রকৃতির তরুণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। শিক্ষক তাকে যা কিছু শেখাতেন তিনি খুব ভালোভাবে তা রপ্ত করতেন। ওমর খৈয়ামের কাছে সবচেয়ে প্রিয় ও আকর্ষণীয় বিষয় ছিল দর্শন। দর্শনশাস্ত্রে আরও উচ্চতর পর্যায়ে পড়াশোনা করার জন্য তিনি ওস্তাদ মোহাম্মদ মানসুরের শরণাপন্ন হন।
শ্রোতা বন্ধুরা, এ পর্যন্ত আলোচনায় আমরা জেনেছি যে ওমর খৈয়াম খাজা আবুল হাসান আনবারির মক্তব থেকে শিক্ষাজীবন শুরু করেন এবং এরপর ইমাম মুয়াফাক নিশাপুরীর কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। সর্বশেষ দর্শনশাস্ত্র অধ্যয়নের জন্য তিনি মোহাম্মদ মানসুরের সান্নিধ্যে আসেন। মোহাম্মদ মানসুর ছিলেন তার সময়ে দর্শনশাস্ত্রের একজন বিখ্যাত পণ্ডিত ও শিক্ষক। তার প্রতি সবারই ব্যাপক উৎসাহ ও আগ্রহ কাজ করত। দর্শনশাস্ত্রের এই শিক্ষকের কাছে ওমর খৈয়াম আরেক বিখ্যাত মনীষী ও দার্শনিক ইবনে সিনার লেখা বইপত্র এবং তার দার্শনিক চিন্তাধারার সাথে পরিচিত হন। ইবনে সিনার রচনা সামগ্রীতে ওমর খৈয়াম এতটাই মুগ্ধ হন যে তিনি ইবনে সিনার সমস্ত রচনা অধ্যয়ন শেষ করেন। এভাবে তিনি ইবনে সিনার ধর্মতাত্ত্বিক, দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। তাদের মধ্যে এতটাই দৃষ্টিভঙ্গির মিল ছিল যে অনেকের কাছে মনে হতো তিনি ইবনে সিনার সরাসরি ছাত্র ছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে খৈয়ামের আগেই ইবনে সিনা ইন্তেকাল করেন। খৈয়ামের উপর ইবনে সিনার চিন্তা ভাবনার প্রভাব এত ছিল যে কেউ প্রশ্ন করতেন তারা দুজন কি একসাথে উঠা বসা করেছেন কিংবা একজন আরেকজনের কাছে গেছেন।
অনেক চিন্তাবিদ ওমর খৈয়ামকে ইবনে সিনার উত্তরসূরি বা স্থলাভিষিক্ত বলে মনে করতেন। খৈয়াম ছিলেন প্রাকৃতিক দর্শন এবং গণিত, যুক্তিবিদ্যা ও অধিবিদ্যার পণ্ডিত। প্রাকৃতিক দর্শন ছিল মূলত প্রকৃতি তথা সমগ্র ভৌত বিশ্ব বিষয়ক অধ্যয়ন। আধুনিককালে যাকে প্রাকৃতিক বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান বলা হয় তাই একসময় ছিল প্রাকৃতিক দর্শন। প্রাকৃতিক দর্শনকে বলা যায় আধুনিক বিজ্ঞানের পূর্বসূরি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে অনেক বড় সকল বস্তুর গঠন এবং কার্যকারিতা নিয়ে জ্ঞানের এই শাখায় আলোচনা করা হতো। যাই হোক, এক পর্যায়ে ওমর খৈয়াম নিশাপুরি চিন্তাবিদদের মধ্যে অন্যতম একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। বিভিন্ন বিষয়ে তিনি চিন্তা গবেষণার এমন এক উচ্চ স্তরে পৌঁছে যান যে ইমাম মুয়াফাক নিশাপুরি, শেখ মোহাম্মদ মানসুরির মতো শিক্ষকরাও ওমর খৈয়ামের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম হতেন না।
প্রকৃতপক্ষে খৈয়াম বয়সে যত বড় হয়েছে তত বেশি অধ্যয়ন করেছেন এবং যত বেশি অনুসন্ধান করেছেন তত কম তিনি খুঁজে পেয়েছেন। তিনি কোনো একটি বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজে পেলে আরও অন্তত ১০টি প্রশ্ন উত্থাপন করতেন। কিন্তু নিশাপুরের এই সীমিত পরিসরে তাঁর বহু জটিল প্রশ্নের জবাব খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ত এবং তাঁর জ্ঞানের তৃষ্ণা মিটত না। তাই আরও পড়াশোনা ও গবেষণার জন্য তিনি সমরখন্দে যান।
তো শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠানে আমরা ওমর খৈয়ামের সমরখন্দ ভ্রমণ এবং বিভিন্ন শাখায় জ্ঞান অর্জনে তাঁর প্রচেষ্টা সম্পর্কে কথা বলার চেষ্টা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম, নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেওয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এমনকি শিয়াদের নিজস্ব পদ্ধতিতে আজান দেওয়ারও অনুমতি নেই। নিজস্ব মাজহাব অনুসারে শিয়া মুসলমানদের শিক্ষা দীক্ষার অনুমতি না থাকায় তারা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে শিয়া বিরোধী যে আদর্শিক চিন্তাভাবনার উদয় হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা এখন চরম উগ্রতায় রূপ নিয়েছে।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। বেশিরভাগ শিয়া মুসলমানের বসবাস দেশটির পূর্বাঞ্চলে এবং প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে, সৌদি আরবের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে, তা সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। এ বিষয়ে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাব গৃহীত হওয়া ছাড়াও সংখ্যালঘু অধিকার নিয়ে ইউরোপীয় কনভেনশনের 11 নম্বর ধারায় সংখ্যালঘুদের জন্য উপাসনালয় তৈরি এবং তাদের সন্তানদের নিজস্ব ধর্মশিক্ষার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সংখ্যালঘু অধিকার বিষয়ক বিভিন্ন আইনকানুন থেকে বোঝা যায়, আন্তর্জাতিক সমাজ এ বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের নীতিমালায়ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া হয়েছে, যেখানে কোনো বৈষম্য না করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক নীতিমালায় সংখ্যালঘুদেরকে 3টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। 1, তাদের বেঁচে থাকার অধিকার। 2, তাদের সংস্কৃতির অধিকার। এবং 3, নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার।
সম্মিলিতভাবে সংখ্যালঘুদের ভাগ্য নির্ধারণের যে অধিকারের কথা বলা হচ্ছে, তাতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। নিজের ভাগ্য নির্ধারণের অধিকার মানবাধিকারের অন্যতম প্রধান মূল নীতি। জাতিসংঘের ঘোষণাপত্রে সব দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজের সব মানুষের অংশগ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আমরা যদি সৌদি আরবের অবস্থার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাব সেদেশের শাসক গোষ্ঠী জনগণকে নির্বাচন থেকে দূরে রেখে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। যদিও সীমিত আকারে পৌরসভা নির্বাচনের ব্যবস্থা রয়েছে, কিন্তু 2/3 প্রার্থী সরকার নির্ধারণ করে থাকে, ফলে এরকম একটি ব্যবস্থায় সংখ্যালঘুদের ইচ্ছার প্রতিফলন হওয়ার সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে, সৌদি আরবের আইন ও শাসন ব্যবস্থায় সংখ্যালঘু অধিকার বলতে কিছু নেই, বরং সবসময় তারা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায় সবচেয়ে বিপদের সম্মুখীন। আরবি ভাষায় কথা বলার দিক থেকে ইরাকের পর সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক শিয়া মুসলমান বসবাস করে,
কিন্তু তারাই সবচেয়ে বেশি জুলুম ও বঞ্চনার শিকার। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদের জায়গা নেই, এমনকি নিজ এলাকার পরিচালনার অধিকার থেকেও তারা বঞ্চিত। আর সৌদি আরবের নাগরিক হয়েও রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ কোনো পদ তাদেরকে দেওয়া হয় না। যদিও কখনো কখনো মন্ত্রিসভার 2-1টি পদ শিয়া মুসলমানকে দেওয়া হয়, কিন্তু নীতি নির্ধারণের কোনো ক্ষমতা তাদের নেই। এর বাইরে বিচার বিভাগে, সেনাবাহিনীতে, নিরাপত্তা বিভাগে ও ন্যাশনাল গার্ড বাহিনীতে শিয়া মুসলমানদের কোনো স্থান নেই। ইরানের খাওয়ারেজমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাদির নাসেরি বলেছেন, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়, দূতাবাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়াহাবিরা। আল আহসা প্রদেশের শিয়ারা সেখানকার প্রাথমিক স্কুলের উপপ্রধান পদ থেকে বঞ্চিত। কেবলমাত্র সরকারের একান্ত অনুগত ব্যক্তিদেরকেই এসব পদে বসানো হয়। সৌদি শাসকগোষ্ঠী ও ওয়াহাবি ধর্মীয় নেতাদের একটি অভিন্ন নীতি হচ্ছে, তারা শিয়া মুসলমানদেরকে কখনোই আপন ভাবতে পারে না এবং শিয়াদের যে কোনো কর্মকাণ্ডকে ষড়যন্ত্র বলে মনে করে।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে ইসলামী জাগরণ শুরু হওয়ার পর সৌদি আরবের শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আন্দোলনকারী বহু শিয়া মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। বিশেষ করে শুধু সরকারের নীতির সমালোচনা করার অপরাধে অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতনামা শিয়া আলেম আয়াতুল্লাহ নিমর বাকের আল নিমরকে শিরচ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের কাদিফে সংখ্যালঘুদের অধিকার হরণের প্রতিবাদে 2011 সালে সেখানকার শিয়া মুসলমানরা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী 900-এরও বেশি লোককে গ্রেফতার করে, যাদের মধ্যে 300 ব্যক্তি এখনও জেলখানায় আটক রয়েছে। এদের মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ করার দায়ে অনেককে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। 2014 সালে যার ফাঁসি কার্যকর করা হয়েছে, আটকের সময় তার বয়স ছিল মাত্র 17।
তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরব শুধু যে শিয়া মুসলমানরাই জুলুম নির্যাতনের শিকার হচ্ছে তাই নয়, একই সঙ্গে সেখানে বসবাসকারী সুন্নি মুসলমানরা, বিদেশি শ্রমিকরাও নির্যাতনের শিকার হচ্ছে। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
যুদ্ধ ও আসল অপরাধী,
শ্রোতা ভাই বোনেরা, যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার দ্বিতীয় আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। গত পর্বের আলোচনায় আমরা বিগত 50 বছরে বিশ্বে সংগঠিত যুদ্ধগুলোর প্রধান কিছু কারণ এবং এইসব যুদ্ধের মূল প্রকৃতি ও হোতা সম্পর্কে কথা বলেছি। আমরা দেখেছি যে বিশ্বব্যাপী নানা অবৈধ স্বার্থ আর লক্ষ্য হাসিলের জন্য মূলত মার্কিন সরকারই গত 50 বছরে চাপিয়ে দিয়েছে বেশিরভাগ যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধ এইসব যুদ্ধের মধ্যে অন্যতম। আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
ভিয়েতনামের যুদ্ধ ছিল একটি জটিল যুদ্ধ। এ যুদ্ধ একটি ক্ষুদ্র যুদ্ধ থেকে বড় যুদ্ধে রূপ নেয়। যুদ্ধের পটভূমি গড়ে ওঠে সেই 50-এর দশকের গোড়ার দিকে। ফরাসি সেনারা হোচিমিনের নেতৃত্বাধীন ভিয়েতনামী সেনাদের হাতে পরাজিত হয়ে দেশটি ছাড়তে বাধ্য হয়। প্রায় 60 বছর ধরে ভিয়েতনামে ছিল ফরাসি দখলদারিত্ব, কিন্তু ভিয়েতনামের জনগণের প্রতিরোধের মুখে 1954 সালে জেনেভা সম্মেলনে ফ্রান্স তার এই উপনিবেশ থেকে হাত গুটিয়ে নিয়ে দেশটিকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। একই সঙ্গে কম্বোডিয়া ও লাওসও ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু জেনেভা চুক্তিতে ভিয়েতনামকে অস্থায়ীভাবে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামে বিভক্ত করা হয়। কমিউনিস্টরা অবস্থান নেয় উত্তরে আর অকমিউনিস্ট বা নন কমিউনিস্টরা থেকে যায় দক্ষিণে। গোটা ভিয়েতনামে কোন ধরনের সরকার প্রতিষ্ঠা করা হবে সে বিষয়ে গণভোট অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু বাস্তবে ঘটে অন্য ঘটনা। মার্কিন সরকার ভিয়েতনামে কমিউনিজমের বিস্তারের ভয়ে জেনেভা চুক্তির বিরোধিতা করছিল, আর তাই দক্ষিণ ভিয়েতনামের নেগু দিন দিম সরকারকে গণভোট সংক্রান্ত আলোচনায় অংশ না নিতে উৎসাহ দেয় মার্কিন সরকার। ওয়াশিংটন 1955 সালে স্বাধীন দক্ষিণ ভিয়েতনাম সরকারের অস্তিত্বের কথা ঘোষণা করে।
ভিয়েতনামে গণভোট অনুষ্ঠিত হবে না এই ঘোষণার ফলে জনগণ অসন্তুষ্ট হয়ে পড়ে এবং দক্ষিণাঞ্চলে উপস্থিত ভিয়েতমিন সেনারা প্রতিরোধ গড়ে তোলে। উত্তরাঞ্চলে জনগণের সহায়তায় 1959 সালে গড়ে তোলা হয় ভিয়েতনাম মুক্তি ফ্রন্ট। দক্ষিণের জনগণ এই বাহিনীকে বলত ভিয়েতকং। মার্কিন সরকার এবং 1955 সন থেকে 1960 সাল পর্যন্ত দক্ষিণ ভিয়েতনামকে কয়েক শত মিলিয়ন ডলারের সাহায্য দিয়েছিল। এছাড়াও শত শত মার্কিন সেনাকে পাঠানো হয় দক্ষিণ ভিয়েতনামে,
কিন্তু বাস্তবে ভিয়েতকংদের অগ্রযাত্রা রুখতে পারেনি মার্কিন সরকার। 1963 সালে মার্কিন মদতপুষ্ট এক সামরিক অভ্যুত্থানে নিহত হয় দক্ষিণ ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট নো দিন দিম। বেসামরিক নেতা দিম মারা যাওয়ার পর দক্ষিণ ভিয়েতনামে নৈরাজ্য দেখা দেয় এবং সেনাবাহিনী ক্ষমতায় আসে। সে সময় ভিয়েতনামে 16,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন ছিল। সেখানে সেনাদের সংখ্যা ক্রমে বাড়ানো হতে থাকে, কিন্তু তখনও তারা সক্রিয় যুদ্ধে অংশ নেয়নি। আততায়ী গুলিতে প্রেসিডেন্ট জন এফ কেনেডি নিহত হলেন। লিন্ডন বি জনসন 1963 সালের 22 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট হন। এরপর ভিয়েতনামের ব্যাপারে মার্কিন অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
মার্কিন প্রেসিডেন্ট জনসন 1964 সালে এক ভাষণে বলেন, চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়াকে হাতছাড়া করতে প্রস্তুত নয় আমেরিকা। এই নীতির দোহাই দিয়ে ওয়াশিংটন 1964 সালের গ্রীষ্মকাল থেকেই ভিয়েতনামে তার সামরিক উপস্থিতি জোরদার করতে থাকে এবং এরপর থেকে এ অঞ্চলে মার্কিন সেনাদের ঢল নামে। মার্কিন সরকার ভিয়েতনাম অঞ্চলে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি মিত্রদেশ থেকেও সেনা আমদানি করে নিজের সেনা সংখ্যা বৃদ্ধি করে, কিন্তু ভিয়েতনামে যৌথ সামরিক অভিযানের নেতৃত্ব ছিল মার্কিন সেনা কমান্ডের হাতে। 1964 সালের 4 আগস্ট তোনকিন উপসাগরে কয়েকটি মার্কিন জাহাজের ওপর হামলার এক সাজানো ঘটনা ঘটায় মার্কিন সরকার। এভাবে কৃত্রিম উপায়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করা হয়। এ সময় মার্কিন রণতরীগুলো উত্তর ভিয়েতনামের উপকূলে দেশটির সঙ্গে সামরিক সংঘাতে লিপ্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট জনসন নিজেই জানতেন যে হামলার ওই ঘটনা সম্পর্কে তার দাবি ছিল পুরোপুরি মিথ্যা। ওই ঘটনার কয়েক মাস পর তিনি ওই দাবির বানোয়াট হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি যতদূর জানি আমাদের নৌসেনারা কয়েকটি তিমি মাছের উপর গুলিবর্ষণ করেছে এবং সেখানে শত্রুর কোনো অস্তিত্বই ছিল না।
কিন্তু জনগণ ওই ঘটনার কিছুদিন পর যুদ্ধ করার অনুমতি পান কংগ্রেসের কাছ থেকে। 1965 সালে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হন জনসন। পুনর্নির্বাচিত হওয়ার পরই তিনি ভিয়েতনামে 1,85,000 মার্কিন সেনা পাঠানোর নির্দেশ দেন। সে বছরের গ্রীষ্মেই মার্কিন বিমানবাহিনী এক অভিযান শুরু করে যা 44 মাস পর্যন্ত স্থায়ী হয়। মার্কিন B-52 ও F-111 বিমানগুলো কয়েক হাজার বার উড্ডয়ন করে উত্তর ভিয়েতনামের শহরগুলোর উপর বোমাবর্ষণ করে, কিন্তু যুদ্ধ মার্কিন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল না। মার্কিন বিমান সেনাদের মধ্যে নিহতের সংখ্যাও ছিল ব্যাপক। এমনিতেই মার্কিন সেনারা বন জঙ্গলে যুদ্ধ করার জন্য অভ্যস্ত ছিল না, তাও আবার তাদেরকে গেরিলাদের মোকাবেলা করতে হয়েছে। 938টিরও বেশি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার উত্তর ভিয়েতনামীদের বিমান ধ্বংসী অস্ত্রের আঘাতে ধ্বংস হয়। 1966 সালে দক্ষিণ কোরিয়ার 100,000 সেনা ও 45,000 মার্কিন সেনা জঙ্গি বিমান ও হেলিকপ্টারে ছত্রচ্ছায় তীব্র হামলা শুরু করে। এসব মার্কিন জঙ্গি বিমান ও হেলিকপ্টারের পাইলটরা ভিয়েতনামের উপর অনবরত বোমা ফেলে সেখানে জাহান্নাম সৃষ্টির কাজে বিন্দুমাত্র অবহেলা দেখায়নি।
কিন্তু এত সব হামলা সত্ত্বেও মার্কিন সেনা ও তাদের মিত্রবাহিনী ভিয়েতকংদের প্রতিরক্ষা লাইন ভেঙে দিতে ব্যর্থ হয়। দুপক্ষে প্রায় 1,00,000 সেনা নিহত হলেও ভিয়েতকংরা শত্রুদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়নি, ফলে এসব মার্কিন হামলা ব্যর্থ হয়। 1967 সাল নাগাদ ভিয়েতনামে নিহত মার্কিন সেনার সংখ্যা 15,000 ছাড়িয়ে যায়। ওয়াশিংটন কেবল ওই বছরই যুদ্ধের জন্য $2,500 কোটি ব্যয় করে। ভিয়েতনামে মার্কিন সেনাদের প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় এবং সামরিক ক্ষেত্রে কোনো অগ্রগতি অর্জন করতে না পারায় এ যুদ্ধের বিরুদ্ধে মার্কিন নাগরিকরাই বিক্ষোভ শুরু করে। যুবক সন্তানরা যাতে নিহত না হয় সেজন্য তাদের বাবা মায়েরা উদ্বিগ্ন হয়ে উঠতে থাকেন। বিভিন্ন অঞ্চলে ভিয়েতকংদের আকস্মিক হামলার মুখে মার্কিন সেনারা অত্যন্ত বিশৃঙ্খলভাবে পিছু হটতে থাকে। এ বিষয়টি বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে আমেরিকার জন্য তা খুবই লজ্জাজনক হয়ে ওঠে। তো শ্রোতা ভাই বোনেরা, ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কিত আজকের এই আলোচনার নির্ধারিত সময় ফুরিয়ে যাওয়ায় আমরা এ বিষয়ে আগামী পর্বে আরও আলোচনা করব। আশা করছি সে আসরেও সঙ্গ দিতে ভুলবেন না।
¶¶